ইলাহি সত্যবাদী আমানতদার ব্যবসায়ী বানাও, ইলাহি সত্যবাদী আমানতদার ব্যবসায়ী বানাও, তোমার সন্তুষ্টি অর্জনের তৌফিক দাও হে খোদা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন অনুষ্ঠান ব্যবসার বিধান। এই অনুষ্ঠানে আমরা আপনাদের ব্যবসা বাণিজ্য উপার্জনের উৎস এই ব্যাপারে আপনার মনে যে সকল প্রশ্ন হয়ে থাকে সেগুলোকে অন্তর্ভুক্ত করি এবং পবিত্র শরীয়তের ভিত্তিতে যে রায় পাওয়া যায় তার আলোকে উত্তর প্রদান করার চেষ্টা করা হয়। এই প্রোগ্রামটি অনেক দিন ধরেই চলমান আছে, কেননা ব্যবসা বাণিজ্য এত বৃহত্তর হয়ে থাকে যে শেষ হওয়ার নামই নেয় না। নিত্য নতুন প্রশ্ন, নিত্য নতুন মার্কেট, নিত্য নতুন ধরন, এগুলো থামার কোনো নামই নেয় না, তাই অনুষ্ঠানও চলমান। এই প্ল্যাটফর্ম ব্যবসা বাণিজ্যের জন্য নির্ধারিত, অর্থাৎ আপনি উপার্জনের উৎস সম্পর্কে জিজ্ঞাসা করতে চান, আপনার ব্যবসার ধরন শারীরিক হোক বা অনলাইন হোক, আপনি জনসভায় কাজ করেন বা ইম্পোর্ট এক্সপোর্টে কাজ করেন, আপনার ব্যবসা বড় পরিসরে হোক বা ছোট পরিসরে হোক, লোকেরা আফসোস প্রকাশ করে যে ভাই, ইবাদত তো করতেই হবে, নামাজ তো পড়তেই হবে, রোজা তো রাখতেই হবে, ব্যবসা সম্পর্কে কি নির্দেশনা নেওয়া যায়, কি জিজ্ঞাসা করা যায়। একটি শ্রেণী আছে যারা এই ধরনের মনোভাব রাখেন না এবং হালাল হারামের বিষয়টি খেয়াল রাখেন, কিন্তু আরেক শ্রেণীর মানুষ রয়েছে যাদের সতর্কই করা হয়নি, কখনো তাকে বলাই হয়নি যে ভাই, এটিও একটি ক্ষেত্র এবং এখানেও হালাল ও হারামের বিষয়গুলো প্রযোজ্য। এবং সতর্কতা তো প্রত্যেক শ্রেণীর লোকদের মধ্যেই কম হয়ে থাকে, পবিত্রতার বিষয় হোক বা নামাজের ফরজ ও ওয়াজিবের বিষয়াদি হোক, জীবনের অন্যান্য যেসব দিক বা ক্ষেত্র আছে, জীবনের বিভিন্ন চেষ্টা প্রচেষ্টা, সেগুলোর সম্পর্কেও আমাদের যে দিনী জ্ঞান বা তথ্য রয়েছে তা অত্যন্ত কম হয়ে থাকে। এর পদ্ধতি এটাই যে আপনি আপনার চেতনাকে জ্ঞানের মাধ্যমে আলোকিত করুন। আপনি যখন ইলমে দ্বীনের মাধ্যমে নিজের চিন্তা চেতনাকে আলোকিত করেন, তখন সেই চিন্তা চেতনায় পরিপক্কতা আসে, আর সেই চেতনা এক পরিপূর্ণ চেতনা হিসেবে গড়ে ওঠে, আর সেই চেতনার মাধ্যমে বান্দা ভুল ত্রুটি থেকে বেঁচে যায়। এখন কলের দিকে যাব, দেখি কে আমাদের থেকে কি প্রশ্ন করে। জি
মুফতি সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন হলো, ব্যবসায়িক চুক্তিতে যদি ক্ষতির পাশাপাশি ঋণও হয় তাহলে আদায় করা কার উপর ওয়াজিব হবে?
দুই চারটি শব্দে প্রশ্ন করেছে, কিন্তু উত্তর অনেক প্রশস্ত। দেখুন, মুদারাবাত মানে হচ্ছে একজন ব্যক্তি অর্থ দিয়েছে আর আরেকজন ব্যক্তি শ্রম দিয়েছে। অর্থদানকারী আর কর্ম সম্পাদনকারী এই দুজন ব্যক্তি, তাদের একটি পার্টনারশিপ আছে, এই পার্টনারশিপের নাম মুদারিবাত। এখন ইনভেস্টর তাকে যে অর্থ দিয়েছে সে ব্যবসা করল আর ঋণ হয়ে গেল। এখন প্রশ্ন হলো, কর্জ কোন কারণে হয়েছে, কিসের ভিত্তিতে হয়েছে, কোন কোন কারণে কর্জ হয়েছে, সম্ভব হতে পারে যে এটি ব্যবসায়িক ঋণ, একটি ব্যবসার লাইবিলিটি হতে পারে, আর হতে পারে যে তা ভুল সিদ্ধান্ত, আর এমন ভুল সিদ্ধান্ত যা মুদারিবাতের যে কানুন রয়েছে তার অনুমতি দেয় না। তো এই ঋণ ব্যবসার দিকে প্রত্যাবর্তন করবে অথবা ব্যক্তিগত ভুলের দিকে প্রত্যাবর্তন করবে, এই বিষয়াদি 50-50 রয়েছে, উভয় দিকই সম্ভব হতে পারে। তো যে দিকটি সম্ভব হয়, অর্থাৎ আপনি তো শুধু এতটুকুই প্রশ্ন করেছেন, উদাহরণস্বরূপ ঋণ এখানে এই অর্থে ছিল যে আপনি পণ্য ক্রয় করতে থাকতেন এবং যখন পণ্য ক্রয় করা হলো তখন তার দাম কমে গেল এবং মূল্য কমে যাওয়ার কারণে আপনার কাছে এখন টাকার ঘাটতি দেখা দিল, আপনার লোকদেরকে টাকা পরিশোধ করার কথা ছিল, যখন টাকা পেমেন্ট করলেন তখন কারো থেকে নিয়ে দিয়েছেন, তো এভাবে ঋণ হয়ে গেল। ব্যবসায়িক দায় লাইবিলিটি আলাদা বিষয় এবং এর পাশাপাশি এমন কিছু পরিস্থিতিও ঘটে যেখানে কর্মচারীর নিজ ভুলের কারণেই হয়। তো যখন পরিপূর্ণ ব্যাখ্যা সহ বলবেন তখন নির্দিষ্ট উত্তর দিব, এখন আমি দুটি পরিস্থিতি উল্লেখ করলাম।
একটি কোম্পানি যা কনস্ট্রাকশনের কাজ করছে, তাতে টাকা লাগানো হয়েছে, আমাকে পার্টনারশিপ দিয়েছে যাতে প্রতি মাসে 1,00,000 টাকায় 7,000 টাকা দেয়। কখনো 7,000 থেকে বেশিও পেয়ে যাই, কিন্তু 7,000 থেকে নিচে কখনো পাইনি। এমন মুনাফা নেওয়া কি জায়েজ? কিছু দিক নির্দেশনা দিন।
দেখুন, এখানে বিষয়টি হল ব্যবসায় পার্টনারশিপ লাভ ও ক্ষতির পরিপ্রেক্ষিতেই হয়ে থাকে, আর লাভ ও ক্ষতির উপর ভিত্তি করে যে ফর্মুলা নির্ধারিত হয় তা কোনো অঙ্কের মাধ্যমে নির্ধারিত হয় না। অর্থাৎ এটা হতে পারে না যে আপনার অপর পার্টি আপনার সাথে চুক্তি করে নিবে যে আমি মাসে 7,000 টাকা দিব। হতে পারে 7,000 টাকা লাভই হবে না। কাজেই যেই লাভ নির্ধারণ করা হয় তা সর্বদা আবশ্যকীয়ভাবে লাভের পার্সেন্টেজ হিসেবে নির্ধারণ হবে। পার্সেন্টেজ হিসেবে যত পার্সেন্ট অনুপাত নির্ধারিত হবে সেটার ভিত্তিতেই লাভ আসবে। আর এখন যদি আপনি নির্দিষ্ট পার্সেন্টেজ হিসেবে লাভ পেয়ে থাকেন, কম বেশি হয় না, উদাহরণস্বরূপ আপনার 50-50% ছিল এবং 50%ই পাচ্ছেন, আর সর্বমোট 50% 7,000 টাকা আসে, আপনার ভাগে 7,000, তার ভাগে 7,000, এভাবে সমঝোতা হতে পারে। কেননা অনেক ব্যবসা এমন রয়েছে যেগুলো শেয়ারে সম্পাদন করা হয়, যে এত টাকায় পণ্য ক্রয় করব, এত টাকায় বিক্রি করব, এত টাকা খরচ হবে, এত টাকা লাভ হবে। কাজেই উক্ত শেয়ারে ব্যবসা করার কারণে একই অঙ্ক আসতে থাকে, কিন্তু আপনাকে যেই ধারা নির্ধারণ করতে হবে তা অনুপাত ও পার্সেন্টেজ হিসেবে নির্ধারণ করতে হবে। জি,
আমার নাম হাসান, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বেসিক্যালি আমার কাজ হলো, আমি একজন এথিক্যাল হ্যাকার। এথিক্যাল হ্যাকার এবং হ্যাকারের মধ্যে পার্থক্য হলো, হ্যাকার যারা আছে তারা সাধারণত চুরি ইত্যাদি করে থাকে, যেমন ট্রানজেকশনের উপর ভিত্তি করে হ্যাক করে চুরি করে নিল, বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট, অনলাইন ট্রানজেকশন লক ইত্যাদি হ্যাক করে চুরি করে নিল। কিন্তু আমাদের কাজ হলো, আমাদেরকে একটি কোম্পানি ভাড়া করে নিয়ে যায় এবং তাদের সফটওয়্যার ও ওয়েবসাইট ইত্যাদি আমাদের দ্বারা তৈরি করে থাকে। তারপর তারা নিজেরাই আমাদের বলে থাকে যে আমাদের সফটওয়্যার বা ওয়েবসাইট হ্যাক করো, যেন এর মাধ্যমে সেই সফটওয়্যার বা ওয়েবসাইটের যে দুর্বলতা রয়েছে তা তারা চিহ্নিত করতে পারে এবং তা স্বয়ংক্রিয়ভাবে পাকাপোক্ত করতে পারে। তো কিছু কোম্পানি এমন রয়েছে যেগুলো আমাদেরকে অন্য কোম্পানির, মাল্টি ন্যাশনাল কোম্পানির যে ওয়েবসাইট বা সফটওয়্যার আছে সেগুলো হ্যাক করার জন্য বলে থাকে। সুতরাং আমি যদি কোনো কোম্পানির আন্ডারে থাকি এবং তারা আমাকে এমন কাজ করার আদেশ করে, তাহলে কি এই কাজ আমার জন্য সেরিভাবে জায়েজ হবে?
দেখুন, হাদিসে পাকে বলা হয়েছে, লা দারারা ওয়ালা দিরারা, দিনের শিক্ষা হলো যে আপনি কারো ক্ষতি করতে পারবেন না। তো এতটুকু পর্যন্ত তো আপনার কাজ ঠিক আছে যে সেই কোম্পানি নিজের দুর্বলতা দেখার জন্য, নিজের অক্ষমতা ত্রুটি দেখার জন্য আপনাকে হায়ার করে থাকে এবং আপনি সেই কোম্পানির আন্ডারে থাকা অবস্থায় আপনি যেই কাজকর্ম সম্পাদন করে থাকেন এবং এর প্রতিদান গ্রহণ করে থাকেন, এই পর্যন্ত বিষয়টি ঠিক আছে। কিন্তু যদি অন্য কোনো কোম্পানিকে হেনস্থ করার কথা আসে, মার্কেটের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে, তাহলে এটা কিভাবে সম্ভব যে আপনি অন্য কোনো কোম্পানির বিষয়াদিতে অনুপ্রবেশ করবেন, তাদের ক্ষতি করবেন, তাদের হেনস্থ করবেন? কোনো কোম্পানির যদি কোনো ওয়েবসাইট হ্যাক হয় তো কি হবে? সেই কোম্পানির সার্ভিস থেমে যাবে, আর কিছু বিষয়ে আপনি অবগত হয়ে যাবেন। হতে পারে আপনি সেই ওয়েবসাইটের মাধ্যমে সার্ভারগত সুযোগ নিয়ে নেবেন, তাদের যে প্রাইভেসি রয়েছে তা ড্যামেজ হয়ে যাবে, তাদের কাগজাদি লিক হয়ে যাবে, চুরি হয়ে যাবে, বা এর পাসওয়ার্ড পরিবর্তন করে দিলেন, কবজা করে নিলেন। কাজেই অনেকগুলো এমন বিষয় এর আন্ডারে আসতে পারে যা অপর পক্ষের যে কোম্পানি আছে সেটার অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। যখন আপনার কোনো প্রতিদ্বন্দ্বী দাঁড়াবে, তার যে প্রাইভেসি আছে তা অনেক বড় ধরনের, ধরে নিন যে হাতিয়ার হয়ে থাকে, যে সে কী চিন্তা করছে, কী ডেভেলপমেন্ট করছে, সে কোন প্রোডাক্ট তৈরি করতে যাচ্ছে, তা যদি কেউ হ্যাক করে সব কিছু বের করে নেয়, যে কোনো উদ্দেশ্য হোক। কিন্তু এটা ভাবুন যে একটি কোম্পানির কার্যক্ষেত্র, অর্থাৎ তার জায়গা, তার ওয়েবসাইট, তার মালিকানা, যেভাবে আপনি কারো ঘরে অনুমতি ব্যতীত ঢুকে পড়লেন, সেখানে কবজা করে বসে পড়লেন, এটাও তেমনই অন্য কারো সার্ভিস পয়েন্টে গিয়ে অনুপ্রবেশ করা এবং সেখানে প্রবেশ করে তা হ্যাক করা, সরিভাবে এটা জায়েজ হতে পারে না। খুবই প্রসিদ্ধ একটি বাক্য হাদিসে পাকের উক্তি, লা দারারা ওয়ালা দিরারা, আর ফিকহের বিধানেও এই উক্তিটি বর্ণনা করা হয়েছে। কাজেই এটা কিয়ামত পর্যন্ত সকল বিষয়ের জন্য, যে কোনো ইসলামী শিক্ষায় অন্যকে ক্ষতি করার অনুমতি নেই। জি ভাই, আমরা অগ্রসর হব আমাদের খালিদ ভাইয়ের দিকে। কেমন আছেন?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। মাদানী চ্যানেলে দর্শক, ব্যবসার বিধান অনুষ্ঠান চলমান, আর আপনার মুফতি সাহেব হতে আপনাদের প্রশ্নের উত্তর গ্রহণ করছেন। মুফতি সাহেব, একটি প্রশ্ন এসেছে যে গমের বস্তায় সরকারের পক্ষ থেকে ভর্তুকির একটি টোকেন পাওয়া যায়, যেটি জমা করালে কখনো ছয় মাস পর, কখনো এক বছর পর সেটার টাকা সরকারের পক্ষ থেকে প্রদান করা হয়। এই ধরনের লেনদেন করা কি সঠিক হবে?
কৃষকদের দেয়া হয়?
জি, যে বস্তা ক্রয় করে সে পেয়ে থাকে।
সাবসিডির কথা শুনে আমার একটি ঘটনা মনে পড়ে গেল। সম্ভবত 2010-এর কথা, প্রথমবার হজে যাওয়ার সৌভাগ্য হল।
সুবহানাল্লাহ।
তখন লোকেরা জিজ্ঞেস করল সাদকা কতটুকু দিতে হবে। অর্থাৎ দুই তিন ধরনের হিসে হয়ে থাকে, যখন কেউ ইহরামের পরিপন্থী কাজ করে, ওয়াজিব ছেড়ে দেয়, আরও বিভিন্ন ভুল হয়ে থাকে, এর মধ্যে একটি হল সাদকা দেওয়া।
সঠিক।
সাদকা করা হয়, সাদকায়ে ফিতরের সমপরিমাণ সাদকা প্রদান করা হয়। সাদকার বিভিন্ন প্রকার আছে, তার মধ্যে এটি একটি। তখন আমি বললাম, ভাই প্রায় 2 কেজি গমের আটা দিতে হবে। তখন কেউ বলল, হুজুর এই ব্যক্তি অটো চালায়, সে আপনাকে মূল্য বলতে পারবে। সে একটি দাম বলল।
সঠিক।
তখন আমি বললাম, দেখুন আমি কিন্তু যাচাই করব, শুধুমাত্র একজন ব্যক্তির কথার উপর ভরসা করব না।
ঠিক।
তখন মিনা শরীফে দোকানপাট ছিল, তো আমি একজন হোটেল মালিকের কাছে গেলাম, বললাম যে ভাই একটু বলবেন আটা কত টাকা কেজি ক্রয় করেন। তখন তার চেহারায় প্রশ্নবোধক ভাব প্রকাশ পায়। আমি বললাম, আসলে আমাকে সৎকার পরিমাণ নির্ধারণ করতে হবে, তাই আটার দাম জিজ্ঞেস করছি। সেও একই দাম বলল। তখন আমি এসে লোকদের বলে দিলাম যে ভাই 2 কেজি আটা এত টাকায় পাওয়া যায়। তখন সম্ভবত 2 কেজি আটার মূল্য 6-7 রিয়াল ছিল। তো আপনি যদি এত টাকা দিয়ে দেন তাহলে সৎকা আদায় হয়ে যাবে।
সঠিক।
তখন বিষয়টি এখানেই শেষ হয়ে গেল। তারপর কেউ আমাকে মেসেজ করে বলল, মুফতি সাহেব এই দামে তো আটা পাওয়া যায় না।
সঠিক।
সরকার ভর্তুকি মূল্য দিয়ে থাকে তাদেরকে, হোটেলের মালিকদেরকে, দোকানদারদেরকে, কিন্তু আমরা মার্কেট থেকে যখন ক্রয় করি তখন অন্য দামে ক্রয় করি, সেটার দাম বেশি হয়। তো ব্যাপারটা হলো, যখন সরকার কাউকে কোনো কিছু সস্তায় দিচ্ছে, আচ্ছা আমাদের দেশেও এই নিয়ম, ময়দার যে কারখানা আছে,
জি,
কারখানা দ্বারা উদ্দেশ্য অনেক বড় কোনো সংস্থা, মিল,
সঠিক,
অর্থাৎ ফ্যাক্টরির মতো, তো যে মিলগুলো রয়েছে সেগুলোরও একটি কোটা আছে। অর্থাৎ সরকার যে গমগুলো ক্রয় করে, ক্রয় করার পর মিলের মালিকদেরকে, কারখানার মালিকদেরকে সস্তা মূল্যে দিয়ে থাকে।
সঠিক।
তো অনেকগুলো মিল এমন রয়েছে যারা বাস্তবেই মিল খুলে রাখে, ঠিক আছে, আর তারা সেই আটা সস্তায় বিক্রি করে দেয়। উদাহরণস্বরূপ, তারা 200 মণ পেল, তখন বলল যে ভাই আমরা 200 মণ এই রেটে পেয়েছি ভর্তুকি হিসেবে, নিয়ে যাও। এটা শেষ হয়ে গেল, যখন স্বাভাবিক হবে তখন তারা আসল রেটে বিক্রি করে দিবে, মার্কেটে যে রেট চলছে। অনেক লোক কি করে, মিল শুধু নামে মাত্র থাকে, সস্তায় ক্রয় করে মার্কেটে বেশি দামে বিক্রি করে।
সঠিক।
এটা স্পষ্টভাবে সরকারকে ধোঁকা দেয়া হলো। এটা করতে গিয়ে তাদেরকে মিথ্যাও বলতে হয়, মিথ্যা ডকুমেন্ট বানাতে হয়, ভুলের মুখোমুখি কোথাও না কোথাও অবশ্যই হয়। আপনি যে প্রশ্ন করেছেন যে সরকার যেই মূল্য প্রদান করে,
জি,
এটা তো ক্যাশব্যাকের মতো হয়ে গেল। আপনি একটি জিনিস নির্ধারিত মূল্যে ক্রয় করলেন, তারপর সরকার আপনাকে আলাদাভাবে টাকা দিবে, তো এটি সরকারের পক্ষ থেকে পাওয়া পুরস্কার, এটা কোনো কর্জার বিনিময়ে নয়, এমনকি কোনো শরীয় বিরোধী কাজের ক্ষেত্রেও নয়, সরকারের পক্ষ থেকে পাওয়া একটি পুরস্কার ভর্তুকি, এটা গ্রহণে কোনো সমস্যা নেই।
মাশাআল্লাহ, ঠিক আছে, প্রশ্নের উত্তর পরিপূর্ণ হয়েছে, পাশাপাশি অনেকগুলো বিষয়ও বুঝে আসলো। অনেক সময় এমন হয়ে থাকে যে আমরা একটি মাসালা শুনে বা জেনে সেটার ভিত্তিতে বিভিন্ন জিনিসকে অনুমান করে থাকি, যে পূর্বে একটি মাসালা শুনেছিলাম সেটা এমন ছিল, এর ধরন এমন ছিল, এখনও সেটার ধরন প্রায় একই, সুতরাং সেই অনুযায়ী এটাকে কিয়াস করে সামনে অগ্রসর হওয়া যাক।
একটি মাদানী হালকা ছিল, তখন আমি বৈঠক জমজমাট করার জন্য কয়েকটি প্রশ্ন করলাম একটি মাসালার ব্যাপারে, একজনের মত এটা, অন্যজনের মত সেটা, তারপর আমি মূল উত্তরের দিকে যাওয়া শুরু করি, কেননা সঠিক বুঝার জন্য প্রয়োজন হলো কয়েকটি ধাপে উত্তর দেয়া। তখন একজন বলে উঠল, আচ্ছা এর উত্তর তো এটা হবে। বললাম, ভাই মুফতি আমি, ঠিক কি না, উত্তর দেয়া আমার কাজ, আপনি একটু শান্ত থাকুন, আসলে আপনি যেমন বলেছেন তেমন নয়, উল্টা উত্তর দিচ্ছিলেন। কাজেই অনেক সময় উপস্থিত থাকা অবস্থায় এমন হয়ে থাকে যে মানুষ মনে করে এভাবে নয় এভাবে হবে, ইঙ্গিত পাওয়ার সাথে সাথে অনুমান করে ফেলে। অনুমান করার বিষয়টি মানুষের মধ্যে পাওয়া যায়। ভালো ভালো জ্ঞানী ব্যক্তি একটি বিষয়কে অন্যটির সাথে অনুমান করতে থাকেন, অনেক বড় ভুল করে থাকেন। এর অনেক উদাহরণও দেয়া যাবে।
মুফতি সাহেব, আপনি আর আপনার সোশ্যাল অ্যাকাউন্টে দেখা গিয়েছে যে খুব ব্যস্ততা ছিল, এবং কেমন ছিল এবারের ব্যস্ততা, এবং কি নতুন কোনো কিছু আছে যদি শেয়ার করা যায়?
দেখুন, প্রথমত একটি কনফারেন্সে অংশগ্রহণ করেছিলাম, আর সেই কনফারেন্সটি পৃথিবীর প্রায় 38টি দেশ আছে যাদের ঐক্যবদ্ধতা রয়েছে বাহরাইনে একটি সংস্থার প্রতি। 36 থেকে 38 রাষ্ট্র এমন যেগুলোতে ইসলামী বিধান চলে। এটি একটি কল্যাণমূলক প্রতিষ্ঠান, বাহরাইনে এর প্রধান কার্যালয়। তো সরকারিভাবে সেই সংস্থার সাথে এই দেশগুলোর ঐক্য রয়েছে।
সঠিক।
সেই সংস্থা নতুন বিধান তৈরি করে, আর সেই বিধান অনুযায়ী প্রোডাক্ট তৈরি হয়। ইসলামী ব্যাংকিংয়ের যে প্রোডাক্ট রয়েছে,
জি,
তো সেই সংস্থার বার্ষিক কনফারেন্স ছিল, এবং ব্যাংকে যারা শরী উপদেষ্টা রয়েছেন মূলত তারা উপস্থিত ছিলেন। আর আমার মতো কিছু মানুষ যারা বিদেশি মেহমান তারাও ছিলেন। তো তাদের কাজ হলো বিধান তৈরি করা। বর্তমান যে বিধানগুলো আছে, উদাহরণস্বরূপ ব্যবসার পণ্য, আউট ফ্রিল্যান্সিংয়ের পণ্য বা কার লিজিংয়ের পণ্য, এই পণ্যগুলো তারা বানিয়েছেন, এবং অন্যান্য যে সকল রাষ্ট্র রয়েছে তারা এই নিয়মকেই ফলো করে। এটা ভিন্ন বিষয় যে কেউ বলল আমরা সবগুলোই নিয়ে চলব, কেউ বলল আমাদের দেশে এগুলোই যথেষ্ট। তো এক্ষেত্রে অনেকগুলো জিনিসের অগ্রাধিকার শাফেঈ ও হাম্বলি অর্থাৎ হানাফি ব্যতীত অন্যান্যদের রয়েছে। এটাই কারণ এখন পর্যন্ত আমাদের অধিকাংশ ক্ষেত্রে আংশিক মতবিরোধ রয়েছে। এমন নয় যে আমরা এটাকে বলি এগুলো সুদ। যদি কোনো ব্যাংক বাড়ি ফাইন্যান্স করে বা গাড়ি লিজিং দেয় কোনো শরী বিধান অনুযায়ী, ভাড়ায় দেয়, ভাড়ায় নেয়, সর্বশেষ বিক্রি করে দেয়, বাড়ি ফাইন্যান্স করে, ভাড়ায় দেয়, ইউনিট খরচ হয়ে থাকে, ঠিক আছে, আংশিক মতানৈক্য বাকি আছে। আমাদের গবেষণাও চলমান, আমরাও কিছু বিষয় গভীর পর্যবেক্ষণ করছি, কাজেই দূরে থেকে আপনি শুধু সমালোচনাই করতে পারবেন। কোনো জিনিস ভালো, কম ভালো, অধিক ভালো জানতে হলে কাছে যেতে হবে, কাছে থেকে গবেষণা করতে হবে। তো আনুমানিক পৃথিবীর 35-40টি রাষ্ট্রের স্কলার্স এসেছিলেন। তো এর মাধ্যমে সবচেয়ে বড় যে উপকার হয়েছে তা হলো তাদের সাথে সাক্ষাৎ করা, তাদের সাথে কথোপকথন করা, তাদের চিন্তাধারা জানা, এবং তারা কী নিয়ে ভাবছেন, কী নিয়ে আলোচনা হচ্ছে, কী উন্নতি হচ্ছে। তো আন্তর্জাতিকভাবে অনেক বড় একটি সভা অনুষ্ঠিত হয়েছিল, ফলে অনেক উপকার হয়েছে।
মাশাআল্লাহ, আল্লাহ পাক বরকতদান করুক। এবং সেখানে বাহ্যিক পর্যালোচনা ছিল, আর মার্কেটের মধ্যে নতুন কী আসছে এ ব্যাপারে কোনো আলোচনা ছিল?
জি।
মাশাআল্লাহ, আল্লাহ পাক বরকতদান করুন। আপনাদের কিছু কলও নিয়ে নিচ্ছি এবং আপনাদের সমস্যাগুলো অন্তর্ভুক্ত করে নিচ্ছি।
আমার প্রশ্ন হলো, কাস্টমার আমার দোকানে এসে অর্ডার করে, আমি এক কাস্টমারকে স্পষ্টভাবে বলে দিলাম যে আমার কাছে সেই পণ্যটি এখন বর্তমান নেই, কিন্তু কাস্টমার জেদ ধরে বলল যে এই পণ্য আপনার কাছ থেকেই আমি নিব, আপনি কোম্পানি থেকে এনে দেন। আমি তাকে কোম্পানির সাথে যোগাযোগ করে বলে দিলাম যে আপনি এই দামে পণ্য পেয়ে যাবেন, কিন্তু আপনাকে এখনই মূল্য পরিশোধ করতে হবে, এবং সে আমাকে তখনই মূল্য পরিশোধ করে দিল। পরবর্তীতে কোনো কারণবশত কোম্পানির পণ্যের দাম বেড়ে গেল এবং কোম্পানি অর্ডার বাতিল করে দিল। আর স্পষ্ট যে যখন দাম বেড়ে গেল তখন আমি কাস্টমারকে এই দামে পণ্য দিতে পারবো না। তো এমত অবস্থায় কাস্টমার এবং দোকানদারের নিজেদের মধ্যে কি সিদ্ধান্ত গ্রহণ করা উচিত? অর্ডারটি কি বাতিল করে দিব?
দেখুন, আপনি যে কাজ করেছেন সেটা নাজায়েজ। এই কাজের যেই সমাধান আমি বলবো সেটার মধ্যে আপনার এই প্রশ্নের উত্তর বিদ্যমান। যদি আপনি এই সমাধানের উপর আমল করে নিতেন তাহলে আজ যেই প্রশ্ন সৃষ্টি হয়েছে তা নিঃশেষ হয়ে যেত। নাজায়েজ হওয়ার কারণ হচ্ছে যে জিনিস আপনার মালিকানায় নেই তা আপনি বিক্রি করতে পারবেন না। এখানে বিষয়টি হলো আপনি কোম্পানি থেকে রেট জেনেছেন পণ্যের মূল্য, চুক্তি তো আপনি কনফার্ম করেননি। আপনি যদি চুক্তি কনফার্ম করতেন তাহলে তারা বাতিল করতে পারত না। ধরে নিন কনফার্ম করে নিলেন কিন্তু আপনি সেটা কবজ করেননি, তখনও বিক্রি করতে পারবেন না। তো যখন আপনি বিক্রি না হওয়ার পজিশনে ছিলেন তখন আপনি তার থেকে মূল্য কিভাবে গ্রহণ করলেন, চুক্তি কিভাবে নিশ্চিত করলেন, এটা আপনার ভুল। এই অবস্থায় এমন হওয়া উচিত আপনি শুধুমাত্র ওয়াদা করবেন যে আমি এবং আপনি সমঝোতা করে নিচ্ছি, এটা আমি এই দামে আপনাকে দিয়ে দিব। প্রথমে আমি নিজে ক্রয় করব, নিজে কব্জ করব, তারপর আমি আপনার সাথে যোগাযোগ করব। ভাই, পণ্য আমার নিকট চলে আসছে, আমি এততে দিয়ে দিচ্ছি। আমরা আলাপ আলোচনায় দাম নির্ধারণ করে নেই, পরবর্তীতে সেটাই থাকবে আশা করি। কিন্তু এখানে কেউ একে অপরের জন্য বাধ্য নয়। আপনি চাইলে আপনি বাতিল করতে পারবেন, আমি চাইলে আমি বাতিল করতে পারব। যখন এই অবস্থানে থেকে আপনি ওয়াদার ভিত্তিতে প্রাথমিক কথাবার্তা বলবেন, তখন প্রক্রিয়াটি হবে একদম স্বচ্ছ। আপনি বলতে পারবেন যে ভাই, আমাদের তো ওয়াদা ছিল, আর আমি জেনে বুঝে ওয়াদা ভঙ্গ করছি না। এর কারণ বিদ্যমান, সঠিক কারণ আছে। জিনিসের দাম বেড়ে গিয়েছে, আমি আপনাকে দিতে পারছি না। যতক্ষণ কনফার্ম করবেন না ততক্ষণ বাধ্যও থাকবেন না। কাজেই এমন পরিস্থিতিতে ওয়াদা করে নেয়াই শ্রেয়। এখন এখানে একটি প্রশ্ন হতে পারে যে ওয়াদা ভঙ্গ করা তো গুনাহ। এমন নয়, সেই ওয়াদা ভঙ্গ করা গুনাহ যে ওয়াদা করার সময় আপনার নিয়ত ছিল যে আমি এটা পূরণ করব না, এটাকে মুনাফিকের আলামত বলা হয়েছে। যদি আপনি ওয়াদা করে থাকেন কোনো বিষয়ের ব্যাপারে কিন্তু আপনি অপারগ হয়ে গেলেন, যেমন বিয়ের প্রতিশ্রুতি, এঙ্গেজমেন্ট হয়ে গেল, আলাপ আলোচনা হয়ে গেল, তারপর জানা গেল ছেলে নেশাখোর, তখন কি বলবেন ঠিক আছে ছেলে যেমনই হোক তার সাথে বিয়ে দিতে হবে? মেয়ে পক্ষ তখনই থেমে যাবে, নেশাখোরের কাছে কেন দিব? এখানে কারণ পাওয়া গিয়েছে। তো আমরা এটা বলবো না যে তাদের তিরস্কার করা হবে, তাদের গুনাহ হবে। এখানে চিন্তা করার আরেকটি বিষয় আছে, ওয়াদার আলোচনা হচ্ছে।
জি,
একটি হলো প্রতিশ্রুতি আর একটি হলো চুক্তি। যখন আপনি লেনদেন সম্পন্ন করে ফেলেন তখন তা চুক্তি হয়ে যায়, সেটা ওয়াদার মতো হয় না। আপনি কোনো কারণবশত সরে আসবেন, চুক্তির তো শর্তাবলী আছে, এই পণ্য ক্রয় করছি এই কোয়ালিটি হতে হবে, এই পণ্য ক্রয় করছি এই ওজনের হতে হবে, অমুক জিনিস ক্রয় করছি এমন হতে হবে, এটা হলো চুক্তি। চুক্তি ওয়াদার চাইতে লাখো গুণ বেশি ভারী হয়ে থাকে। ওয়াদা তো হলো একটি শিথিল বিষয়, একে অপরের বাধ্য নয়। চুক্তি মানেই বাধ্যতামূলক, আকদ বলা হয় বাধাকে, একে অপরের জন্য বাধ্য হয়ে যায়। কাজেই এমন যেন না হয় ওয়াদার যে আলোচনা অতিক্রান্ত হলো আপনি সেটাকে চুক্তির উপর লাগিয়ে দিলেন, এটা হতে পারে না।
মাশাআল্লাহ, খুবই তীক্ষ্ণ একটি বিষয় যে ওয়াদা এবং ওয়াদার মধ্যে অনেক পার্থক্য। এখন যিনি উভয়টিকে একই বলেন এবং একই জিনিস বুঝেন, তিনি হয়তো অন্যান্য বিষয়গুলোকে এমনই মনে করে নিজের জ্ঞান অনুযায়ী নিজ থেকে ক্যাচ করে কাজ সম্পাদন করেন। এতে কী পরিমাণে ক্ষতি হতে পারে তাও আমরা শিখতে পারছি। আপনাদের পরবর্তী কল নিব।
আমার নাম মোহাম্মদ ইরফান, আমি পাঞ্জাব বাহাওয়ালনগর জেলার মিনচিনাবাদ থেকে বলছি। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হলো, এখানে শস্য বাজারে যে লেনদেন হয় তার ধরন এমন, একজন ব্যক্তি আসে এবং বলে আমি 10 একর জমিতে ফসল চাষ করছি, তাই আমার খরচের টাকা দরকার, ঠিক আছে, আর আমি ফসল আপনাকেই দেব। এরপর সে ব্যক্তি তাকে খরচের টাকা দিতে শুরু করে, পরে যখন ফসল ওঠে তখন সেই ফসল সেই ব্যক্তির অর্ডার অনুযায়ী তার দোকানে এসে পৌঁছায়। এখন ফসলের যে দাম নির্ধারণ করা হয় সেটা সে নিজের ইচ্ছা মতো কেটে নেয়। যেমন মার্কেটে যদি দর 22 চলে তাহলে সে 19-21 বা 21.5 ধরে কেটে নেয়। এরপর সে যে খরচের টাকা আগে দিয়েছিল তার উপর আবার 5% হিসেবে অতিরিক্ত টাকা কেটে নেয়। প্রশ্ন হলো, এভাবে 5% কাটা কি ঠিক? কারণ যদি 10 লাখ টাকার ফসল আসে তাহলে সে একদিকে ফসলের দামে কাটছাট করছে, আবার সে 10 লাখ টাকার ওপর 5% হিসাবেও টাকা কেটে নিচ্ছে, এই বলে যে আমি তো তোমাকে আগেই খরচের টাকা দিয়েছিলাম। এভাবে দামও কমানো আবার শতাংশ হিসাবেও টাকা কাটা, এটা কি শরীয়ত অনুযায়ী ঠিক?
সর্বনিম্ন 3টি ত্রুটি এই সম্পূর্ণ প্রশ্নের মধ্যে পাওয়া যাচ্ছে। প্রথম ত্রুটি হলো, এটি একটি সুদের বিষয় যে আপনি একজনকে কর্জ দিলেন, টাকা দিলেন, নাও নিয়ে যাও ফসল ক্রয় করে নাও, অমুক জিনিস কিনে নাও, সে আপনার কাছ থেকে টাকা নিয়ে সব কিছু কিনেছে, এই কর্জের মাধ্যমে আপনি উপকার নিতে চাইছেন, এই কর্জের দ্বারা আমাকে উপকৃত করবেন। কর্জ শরীয়তের দৃষ্টিতে ধরে নিন এমন একটি চুক্তি যা কোনো উদ্দেশ্যহীনভাবে করা হয়। কর্জের মাধ্যমে উপকার লাভ করা সুদ, উপকার নিতে পারবে না। আপনি শারীরিক উপকৃত হন বা লাভ গ্রহণের মাধ্যমে হন, উভয় প্রক্রিয়া সুদের অন্তর্ভুক্ত। কাজেই এখানে একটি বিষয় পাওয়া গিয়েছে যে আপনি একজনকে টাকা দিয়েছেন এবং এর মাধ্যমে আপনি উপকার নিচ্ছেন। কিভাবে উপকার নিচ্ছেন? যে আমার কাছেই বিক্রি করবে, আমার দোকানেই বিক্রি করবে, অর্থাৎ আপনি তাকে বাধ্য করতে পারবেন না। তারপর দ্বিতীয় ত্রুটি হলো, মনে করুন যে আড়ত দ্বারা উদ্দেশ্য হলো যারা আড়ত দ্বারা আছেন তারা দাম বলেন এবং পণ্য ক্রয় করে থাকেন। মার্কেটে চলছে 2%, আর আপনি তার কাছে এজন্য বেশি নিচ্ছেন যে সে আপনার কাছে কর্জ নিয়েছে, আপনি তাকে কর্জ দিয়েছেন, সুতরাং আপনি তার কাছ থেকে বেশি নিবেন। মার্কেটে যদি 2% চলে এবং আপনি 2%ই নিচ্ছেন, তারপরও আপনি তার থেকে উপকার নিচ্ছেন। সে স্বাধীন ছিল, যে কোনো আড়তে গিয়ে বিক্রি করতে পারত। কেউ বলল না, আমি 5% নিব না, মার্কেটে 2% চলছে, আমি তার কাছে 2% নিব। কিন্তু আপনি তাকে সীমাবদ্ধ করে ফেললেন যে আমার আড়তেই বিক্রি করতে হবে। আড়ত তো অনেকগুলোই আছে, সে যেখানে ইচ্ছে বিক্রি করতে পারত। তো এই চুক্তির প্রক্রিয়াটি ভুল, দাম বাড়ানো ভুল, যদিও মূল দাম হয় তাও বাড়ানো ভুল। আপনি তাকে বাধ্য করতেই পারবেন না। এখন আসুন এর বিকল্প কি হতে পারে। এই বিষয়টি শহর থেকে শহরে, গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে। পাঞ্জাবে যেহেতু আবাদী বেশি, অধিকাংশ মানুষ পাঞ্জাবে বসবাস করে, অধিকাংশ ফসল, অধিকাংশ চাষাবাদ সেখানেই হয়, সেখানে তো গ্রামে গ্রামে অর্থাৎ প্রত্যেক জায়গায় আড়ত পাবেন, এটা অন্য বিষয়। সার বিক্রি করার যেই ব্যাপারীরা রয়েছেন, যারা দোকানদার, তাদের কৃষকদের সাথে সুসম্পর্ক থাকা উচিত। তারা মার্কেটিং করবে, কৃষকদের বলবে আপনারা আমাদের থেকে পণ্য নিন, তাদের বাকিতে পণ্য বিক্রি করুন, কোনো কিছু জামিন রেখে দিন, অর্থাৎ জামিনস্বরূপ স্বর্ণ রাখা যেতে পারে বা অন্য কোনো ডকুমেন্ট রাখা যেতে পারে, যেন ঋণ গ্রহণকারী এসে টাকা শোধ করে দেয়। কাজেই দোকানদার যদি তাদের কাছে বাকিতে পণ্য বিক্রি করেন, এভাবে বাকিতে হাজারো পণ্য বিক্রি হচ্ছে, নগদে সস্তায় বিক্রি হয়, বাকিতে বেশি দামে বিক্রি হয়, বেশি দামে যদি বিক্রি করে তাহলেও সমস্যা নেই, আর পণ্য বিক্রি করে চলে যান। আচ্ছা, অনেক আড়তদার কী করেন, সারিবদ্ধ করে দোকান সাজিয়ে রাখেন, এখান থেকে কিনে নিন।
সঠিক,
আমার নিকট পণ্য বিক্রি করতে হবে, সে গিয়ে ইচ্ছা অনুযায়ী যে কোনো দোকানদার থেকে পণ্য কিনবে, দোকানদার তাকে বাকি নেওয়ার সুযোগও দিবে, আর তারা স্বাধীনভাবে যেখানে ইচ্ছা সেখানে ফসল বিক্রি করবে, যত দামে ইচ্ছে বিক্রি করবে। কাজেই আড়তদারদের হাতে ব্ল্যাকমেইল হওয়া থেকে তাদের বাঁচতে হবে। আর যারা কৃষক আছেন তাদের মধ্যেও সচেতনতা তৈরি হওয়া উচিত। আর আড়তদারদের এই বিষয়টি খারাপ লাগবে হয়তো, খারাপ লাগা উচিত নয়, এগুলো শরীয়তের বিষয়। আপনি কেন সুদের লেনদেনে ধাবিত হবেন? আপনি কেন গুনাহের ভাগিদার হবেন? আপনি কেন নিজের আখিরাতকে বরবাদ করবেন? আমরা তো আপনার কল্যাণ চাই, আমরা তো চাই পরকালে যেন আপনার কষ্ট না হয়, খুশি থাকেন, আপনার উপর যেন বোঝা না থাকে যখন আপনি ইন্তেকাল করবেন, আর কবরে সুদের বোঝা নিয়ে যান এমন যেন না হয়। আমরা তো আপনার কল্যাণকামী, আপনাকে কল্যাণের পথ দেখাচ্ছি। কাজেই তাদেরকে স্বাধীনভাবে ছেড়ে দিন, যেভাবে তারা শাক সবজি মাংস যেখান থেকে ইচ্ছে হয় কিনে নেয়, এগুলো তারা যেন নিজেদের ইচ্ছা অনুযায়ী ক্রয় করে।
মাশাআল্লাহ, এটা অনেক ভালো বিষয় যে মাসালা বর্ণনা করার পাশাপাশি এটাও বলা হচ্ছে যে বাজারে কোন মন্দ প্রচলন আছে এবং কিসের পরিবর্তনের মাধ্যমে এগুলো ঠিক হবে। এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি যে যদি আমরা কবরে চলে যাই আর ভুল করতে করতে যদি চলে যাই, কবরে চলে যাওয়ার পর যদি সুদের বোঝা আমাদের কাঁধে অবশিষ্ট থাকে, তখন এর উত্তর কী প্রদান করব, কিভাবে উত্তর দিব? আল্লাহ পাক আমাদেরকে হারাম থেকে বেঁচে হালাল মাধ্যম অবলম্বন করার তৌফিক দান করুন। হালালের মধ্যে এমন বরকত যখন বান্দা এদিকে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেকগুলো এমন রাস্তা দেখান যে এর বরকতের পরিমাণ বান্দা কল্পনাও করতে পারে না। এক তো হলো এতে কমপক্ষে বান্দা শাস্তি থেকে বেঁচে যাবে, আল্লাহ পাকের অবাধ্যতার দিকে তো যাচ্ছে না। আল্লাহ আমাদের হালাল রিজিক উপার্জন করার তৌফিক দান করুন, হারাম থেকে আমাদেরকে হেফাজত করুন। পরবর্তী কল দিন।
ডিজিটাল মার্কেটের একটি পরিভাষা আছে যাকে ড্রপ শিপিং বলা হয়। এ ব্যাপারে শরীয়ত নির্দেশনা কি? ড্রপ শিপিংয়ের কাজ হল কোনো ব্যক্তি যে কোনো জিনিসের বর্ণনা ইন্টারনেটে দিয়ে দেয়, যখন সেটার কাস্টমার পেয়ে যায় তখন সে তার নিকট সেটা বিক্রি করে দেয়, যদিও বা তার কাছে কোনো কিছুই থাকে না। বিক্রির চুক্তি সম্পন্ন হওয়ার পর সেই জিনিসটি ক্রয় করে কাস্টমারকে ডেলিভারি করে দেয়। এ ব্যাপারে শরীয়ত নির্দেশনা কি? আর যদি এটা শরীয়ত পন্থা না হয় তাহলে এর জায়েজ কোনো পন্থাও বলে দিন।
দেখুন, আমি কিছুটা সন্দেহে আছি, আপনি যে বর্ণনা দিলেন এটাকে ড্রপশিপিং বলে নাকি অন্য কিছু? আমরা এই পন্থায় চলে আসি। এর অনেক সহজ পন্থা আছে কিন্তু এটি নাজায়েজ, যখন আপনার মালিকানায় পণ্য থাকবে না। হাদিসে পাকে বলা হয়েছে, লা তাবিউ মা লাইসা ইনদাক, যে জিনিসে তুমি মালিক না সে জিনিস বিক্রি করো না। তো আপনি যেটার মালিক না তা বিক্রি করতে পারবেন না। এর সমাধান হলো, বর্তমানে অনলাইনে পণ্য বিক্রি করার দুইটি পদ্ধতি রয়েছে। একটি পদ্ধতি হলো আপনি ক্যাশ অন ডেলিভারিতে পণ্য বিক্রি করেন, যখন ক্রেতা পণ্য পাবে তখন মূল্য পরিশোধ করে দিবে। আর অপর পদ্ধতি হলো যে পণ্য বিক্রি করার পূর্বে আপনি পেমেন্ট নিয়ে নেন। প্রথমে পেমেন্ট নেয়াতে তো কোনো সমস্যা নেই। দ্বিতীয় পদ্ধতিও বিদ্যমান, অর্থাৎ ক্যাশ অন ডেলিভারিতে পণ্য বিক্রি করা হচ্ছে, তো এটি খুব সহজ পদ্ধতি। আপনি যখন স্টল লাগাবেন তখন এই বাক্যটি লিখে দিবেন, পণ্য পাওয়ার পর, পার্সেল পাওয়ার পর আমাদের সেল ডান হবে, আমাদের লেনদেনের যে বিষয় আছে তা নিশ্চিত হবে, এর আগে যা কিছু থাকে তা সবই একটি প্রি ম্যাচিউর অর্ডার, এক প্রকার দামাদামি, কত রাখবেন, এত রাখবো, এত দিতে হবে। যখন পণ্য তার হাতে পৌঁছে যাবে তখন চুক্তি নিশ্চিত করা হবে, এর পূর্বে আপনিও বাতিল করতে পারেন, সেও বাতিল করতে পারে। তো পণ্য যখন তার হাতে যাবে সে পেমেন্ট করবে, তখন ডান হয়ে যাবে, তাঁতিক্রয়ের পরিপ্রেক্ষিতে এই চুক্তি সঠিক হতে পারে। কিন্তু যদি আপনি আগেই টাকা নিয়ে নেন তাহলে এর অর্থ হল আপনি আগেই ডিল সম্পন্ন করে নিলেন এবং বর্তমানে আপনার মালিকানায় পণ্যও নেই। অনেক সময় অনেক মানুষ বড় বড় প্ল্যাটফর্ম ব্যবহার করে, বড় বড় প্ল্যাটফর্মে গ্রাহক চুক্তি সম্পন্ন হওয়ার পর, অর্থাৎ জানা যায় যে সে কী চাচ্ছে কী চাচ্ছে না, আমার ধারণা অনুযায়ী সরাসরি কথা বলা যায় না। কিন্তু আপনার যদি ছোট প্ল্যাটফর্ম থাকে, আপনি আপনার ফেসবুকের মাধ্যমে, নিজের হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে আপনার সাথে, আপনি তার সাথে যোগাযোগ করছেন, তো আপনি যখন সরাসরি কথা বলছেন তখন আপনি মুখেই বলতে পারেন যে ভাই আমি আপনাকে ওয়াদা করছি, ঠিক আছে, মার্কেটে যাব, পণ্য দেখব, তারপর আপনাকে কনফার্ম করব। যখন আপনি পণ্য কিনে নেবেন তখন আপনি কনফার্ম করে দেন আমাদের চুক্তি হয়ে গিয়েছে, তারপর তাকে ডেলিভারি করে দিন। এই প্রক্রিয়ায় টাকা প্রথমে নিতে চাইলে তাও করতে পারেন। তো এভাবে দুই তিনটি পরিস্থিতি তৈরি হচ্ছে, কী জায়েজ কী না জায়েজ, কোনটা থেকে বাঁচতে হবে, এই সব কিছু আমি উল্লেখ করার চেষ্টা করেছি, এই অনুযায়ী আমল করার চেষ্টা করুন।
ঠিক আছে, খুবই ভালো, পরবর্তী কল দিন।
প্রশ্ন হলো, মার্কেটে একটি জিনিস কি নিলামে তুলে অনেকেই সেটার দাম বলে থাকেন। উদাহরণস্বরূপ, একটি জিনিস সামনে রাখা হয় তখন মানুষ দাম বলতে থাকে, একজন 100 বললে অন্যজন 150 বলে, 300 অর্থাৎ বলতেই থাকে, আর যে সবচেয়ে বেশি বলবে জিনিসটি তার হয়ে যায়। এটি কি শরীয় দিক থেকে জায়েজ এভাবে নিলাম করা এবং ক্রয় বিক্রয় করা? দয়া করে উত্তর প্রদান করুন।
হাদিসে পাক দ্বারা প্রমাণিত, একটি পেয়ালার দাম নির্ধারণ করা হয়েছে, তাই না? একবার আপনার ঘটনা মনে আছে?
না, স্মরণে আসছে না।
হ্যাঁ, একটি পেয়ালার দাম নির্ধারণ করা হয়েছিল, আর যে দাম বেশি দিয়েছে তাকে তা দেয়া হয়েছিল। তো এতে কোনো সমস্যা নেই। যদি কেউ গিয়ে হাদিস অধ্যয়ন করবে তার মস্তিষ্কে প্রশ্ন জাগতে পারে,
আচ্ছা,
যে অনেক হাদিসে নিষেধ করা হয়েছে কারো চুক্তির উপর আরেকটি চুক্তি করা থেকে, অনুরূপ প্রস্তাব থাকা অবস্থায় প্রস্তাব দেওয়াও এই প্রেক্ষাপটে আসে।
সঠিক।
তো এটা হলো এক ব্যক্তি চুক্তি করে ফেলেছে, ঠিক আছে, তারপর আপনি উপস্থিত হলেন, তার চুক্তি বাতিল করে আমাকে দিয়ে দাও,
ঠিক আছে।
এখানে এমন চুক্তি করা থেকে নিষেধ করা হয়েছে, এমন করা সঠিক নয়। এখানে বিষয়টি এমন নয়, এখানে চুক্তিই হয়নি, সবাই আকাঙ্ক্ষী আশাবাদী, আমি ক্রয় করব, আমি ক্রয় করব। তো এমন নয় যে চুক্তি হয়ে গিয়েছে এবং আপনি কারো চুক্তি বাতিল করছেন, বরং এখানে দামাদামি হচ্ছে। তো মূলত নিলামে অংশগ্রহণ করার মধ্যে শরীয়ত কোনো সমস্যা নেই, তবে কিছু নিলাম এমন আছে যেগুলো মিথ্যা হয়ে থাকে। অন্যান্য উচ্চ পদে চলে যান, সেখানেও নিলাম প্রক্রিয়া চলছে, ঠিক আছে না? তো সেখানে অন্য কিছু হয়ে থাকে, কাজেই আপনাকে দেখতে হবে জিনিসটার দাম কত, আপনি কত দিয়ে ক্রয় করছেন। জি,
ঠিক, জি।
হুজুর, আমার প্রশ্ন হলো, আমি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি, চাকরির পাশাপাশি আমার নিজস্ব ব্যক্তিগত কিছু কাজও আছে। চাকরির সময় যদি কোনো এমপ্লয়ি কোনো কিছু নিয়ে আসে তাহলে তাকে আমার পক্ষ থেকে পেমেন্ট করে দিতে হয়। তো এই পেমেন্টের উপর কোম্পানি আমাকে 17% বা 16% দিয়ে থাকে। আমি মনে করি এটা আমার জন্য জায়েজ হবে, কেননা কোম্পানির একটি নিয়ম হলো তারা সরাসরি পেমেন্ট দেয় না, তারা প্রায় মাস 15-20 দিন বা 1.5 মাস, অর্থাৎ যখন হেড অফিস থেকে বিল পাস হয়, কাজেই যখন কোম্পানির পক্ষ থেকে অর্ডার আসে যে তার পেমেন্ট পরিশোধ করে দিন, তখন আমি করে দিই। তো সেখান থেকে 16% বা 17% নেওয়া কি জায়েজ হবে নাকি নয়? কেননা এটা ব্যতীত আমাদেরকে টাকা দেওয়া হয় না, একেবারে মাস শেষ হলে পেমেন্ট করা হয়।
যদি এমন হয়ে থাকে তাহলে এটি খুব ভয়ানক বিষয়। দেখুন, এক ব্যক্তি কোম্পানির আন্ডারে কোম্পানির সাথে চুক্তি করেছে, কোনো জিনিস কিনেছে, তো এখন যেই জিনিস কিনেছে সেটার টাকা কোম্পানিকে দিতে হবে। কোম্পানি বলল টাকা আপনি দিয়ে দেন, উদাহরণস্বরূপ তাকে 1,00,000 টাকা দিতে হবে, সে কোম্পানির পক্ষ থেকে তাকে পেমেন্ট করে দিল, তো সে কোম্পানিকে এক প্রকার কর্জ দিয়েছে যা পরবর্তীতে দিতে হবে, কেননা কোম্পানির পক্ষ থেকে সে নিজের টাকা দিয়ে দিল যে ঠিক আছে কোম্পানির পেমেন্ট আমি নিজেই দিয়ে দিচ্ছি, কোম্পানি থেকে আমি নিয়ে নিব, কাজেই সে কোম্পানিকে কর্জ দিয়েছে। এখন কোম্পানি তাকে 1,00,000-এর জন্য 1,17,000 টাকা প্রদান করছে, এটা প্রকাশ্য সুদ।
আল্লাহু আকবার।
অর্থাৎ আপনি কোম্পানিকে কর্জ দিয়েছেন, ক্যাশ দিয়েছেন, এবং কোম্পানি আপনাকে সেই ক্যাশ স্বরূপ যে কর্জ কোম্পানি আপনার থেকে নিয়েছিল 17% অতিরিক্ত বাড়িয়ে দিচ্ছে, তা 1% হোক বা 0.5%, এই অতিরিক্ত টাকাগুলো সুদ। কেননা যেই সুদ থেকে কোরআন নিষেধ করেছে সেটা বিশেষ করে এই সুদ যে আপনি যখন কাউকে কর্জ দেন তখন তা বাড়িয়ে নেন, এটাই সেই সুদ যা কোরআনে উল্লেখ রয়েছে। কাজেই নিঃসন্দেহে এটা আপনার জন্য জায়েজ হবে না, আর এই অতিরিক্ত টাকা হারাম, এটা থেকে বাঁচা আবশ্যক।
পরবর্তী কল।
আমার নাম শোয়েব, মুজাফফরগ্রাম থেকে বলছি। আমার প্রশ্ন হলো, কিস্তির উপর কি জায়গা নেওয়া যাবে? 3,50,000 অ্যাডভান্স এবং প্রতিবার 15-20,000 টাকা কিস্তির বিনিময়ে কি নেওয়া যাবে? দয়া করে এর উত্তর প্রদান করুন।
অনেক বিল্ডার্স এমন রয়েছে, তিনি যেই মূল্য বললেন সেই মূল্যে হয়তো ব্যাংকের সাথে চুক্তি করা যাবে না। অনেক বিল্ডার্স এভাবে বিক্রি করে থাকেন যে আমরা আপনাকে প্লট দিব, কিস্তির মাধ্যমে দিব, এভাবে তারা চাষাবাদ করে থাকে জমিতে। তো ব্যাংকগুলোর সঙ্গে যেই লেনদেন হচ্ছে তা আমরা আলাদা রাখি, আপনার প্রশ্ন ব্যাংকের প্রেক্ষাপটে নয়। কোনো বিল্ডার থেকে আপনি কোনো জিনিস কিনছেন আর সেটি কিস্তির মাধ্যমে, তো কিস্তিতে ক্রয় করা এটা মন্দ বিষয় নয়, কিস্তিতে নেয়ার পদ্ধতি আছে আর সাধারণভাবে একটি জায়েজ পদ্ধতি, কিন্তু বিল্ডার্সদের পক্ষ থেকে অনেক সময় তাতে এমন এমন শর্ত আরোপ করা হয় যা শরীয়তভাবে সঠিক নয়। কাজেই আপনি যখন চুক্তি করবেন তখন কোনো মুফতি সাহেবের মাধ্যমে, দারুল ইফতার মাধ্যমে যাচাই করে নিন, এর মধ্যে এমন কোনো শর্ত তো নেই যা নাজায়েজ, তো সেই শর্তের ব্যাপারে কথা বলে নিন যে ভাই এই শর্ত বাতিল করে দিন। তো যতক্ষণ এটি সরানো হবে না ততক্ষণ চুক্তি জায়েজ হবে না।
ঠিক আছে, পরবর্তী কল দিন।
মুফতি সাহেবের নিকট আমার প্রশ্ন হলো, আমি একজন ফ্রিল্যান্সার, অ্যানিমেটর এবং গ্রাফিক্স ডিজাইনার। আমার নিকট আইনি কাজের পাশাপাশি ফ্যাশন সম্পর্কিত কাজও আসে, উদাহরণস্বরূপ বিভিন্ন ফ্যাশনের পোস্টার ডিজাইন, যেগুলোর মধ্যে মডেলদের ছবিও থাকে, মহিলা মডেলও থাকে। তো এমন আমদানি হালাল নাকি হারাম? দয়া করে এ সম্পর্কে বলে দিন। আর যদি এর মধ্যে কোনো নির্দিষ্ট সীমানা থাকে যা আমি করতে পারবো সে সম্পর্কে বলে দিন। জাযাকাল্লাহু খাইরা।
ঠিক কিনা সেটা আপনি জানেন, তবেই তো আপনি প্রশ্ন করেছেন, এজন্যই আপনি পার্থক্য উল্লেখ করলেন যে এক প্রকার কাজ হলো যা আমি কর্পোরেট ক্লায়েন্টের জন্য করে থাকি, স্পষ্ট যে এটা প্রফেশনাল একটি কাজ, আর গ্রাহকের অর্ডার অনুযায়ী কাজ করা হয়, আর অন্যটি হলো মডেলদের ছবি লাগানো হয়। তো পার্থক্য আপনি বুঝতে পারছেন, তবেই আপনি প্রশ্ন করেছেন। কুরআনে পাকের আয়াত আছে না অশ্লীলতা নিয়ে,
ইন্নাল লাযীনা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশাতু ফিল লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন।
নিশ্চয় সেই লোক যারা এটাকে পছন্দ করে যে মুমিনদের মাঝে মন্দ বিষয়কে প্রচার করে।
লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা,
এমন লোকদের জন্য দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে।
অশ্লীলতা প্রচারের বিষয়টি হলো একটি শিক্ষা যা কোরআনে পাক আমাদের দিয়েছে, যে মুসলমান কোনোভাবেই প্রসার দ্বারা উদ্দেশ্য হলো প্রচার করা, ছড়ানো, অশ্লীল জিনিসকে, মন্দ জিনিসকে, নোংরা জিনিসকে, অশালীন জিনিসকে প্রসার করতে পারে না। অর্থাৎ এই আয়াতের প্রয়োগ দিক ব্যতিরেকে আমরা যদি এর ফলাফল দেখি যে কী কী থেকে আমাদের বাঁচতে হবে, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যে অশ্লীলতা ছড়িয়েছে এই সব কিছু থেকে বিরত থাকার আদেশ এই আয়াতে রয়েছে। কারো ব্যক্তিত্বকে ছোট করা হোক, ঠিক আছে না, কাউকে হেনস্থ করা হোক, কোথাও কোনো খারাপ কাজ হয়ে গিয়েছে সেটা নিয়ে শোরগোল করা হোক, তো এ ধরনের উশৃঙ্খলতার অনুমতিই নেই। যখন কোনো নোংরা মহিলা নিজের শরীর প্রদর্শন করায় এবং শরীর প্রদর্শন করানোতে হয়তো টাকা পাচ্ছে, আর এই প্রদর্শনী একদম অশ্লীল কাজ, আর এই অশ্লীল কাজকে যে প্রসার করবে সে এই আয়াতের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ এই আয়াতে যে তিরস্কার করা হয়েছে সে এই তিরস্কারের হকদার হবে। কাজেই একজন মুসলমানের জন্য নিঃসন্দেহে এর অনুমতি নেই যে সে অশ্লীলতাকে প্রসার করবে, মন্দ জিনিসকে ছড়াবে, মন্দ জিনিসকে ব্যাপক করে দিবে, মন্দ প্রসারে মুআবিন ও সহযোগী হবে, তো নিশ্চিতভাবে এর অনুমতি নেই।
আল্লাহ পাক আমাদেরকে এই মন্দ জিনিস থেকে হেফাজত রাখুন। মুফতি সাহেব, আমি চাই যে এইখানে এই বিষয় প্রাসঙ্গিকও আপনি সামান্য আলোচনা করবেন যে যারা এই ধরনের কাজে জড়িত থাকে সামাজিকভাবেই অশ্লীল প্রসারের যে প্রভাব পড়ে এবং এর যে ফলাফল পরিলক্ষিত হয় তা কীভাবে প্রভাব বিস্তার করে, বিশেষ করে তরুণ প্রজন্ম বা সেই লোকদের যারা কোনো একটি বয়সে পা রেখেছেন এবং তারা এগুলো শিখছে।
মূলত দেখুন, কিছু বিষয় এমন আছে যেগুলো শুধুমাত্র বানোয়াট হয়ে থাকে, অর্থাৎ সিনেমার চরিত্র, নাটকের চরিত্র, সিনেমা নাটকের মধ্যে প্রদর্শিত দৃশ্যাবলী বা প্রদর্শিত চমক, মারামারি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন অনেকে এটা মনে করে যে বাস্তবেই পৃথিবী এমন, এমন তো হয় না, ঠিক আছে? তো নাটকের মধ্যে যে দৃশ্য তৈরি করা হয় তা সম্পূর্ণ কাল্পনিক বিষয়।
সঠিক।
এই জিনিসগুলোর মধ্যে একটি হল পোশাক। এমন কোন শিশু আছে যে ঘরে এ ধরনের পোশাক পরে যা নাটকে দেখানো হয়? ঠিক আছে, বলা অসম্ভব, কতগুলো নাম আছে, নাম নিতেও আমার জিহ্বা ভারী হয়ে যাচ্ছে, আমি নিবও না, যারা বিভিন্ন পোশাক পরে। এই পোশাকগুলোতে ইসলামী সংস্কৃতির অংশ কোথায় রয়েছে? কোনো অংশই বাকি নেই, ঠিক আছে? কিন্তু ফলাফল কি বের হয়? একটি ভাবনা আপডেট হতে থাকে মানুষের মধ্যে, এ ধরনেরও পোশাক হয়, আচ্ছা এটাও পোশাক, আচ্ছা এভাবেও পরা যায়। যে হেফাজত থাকে তার মন মস্তিষ্কের মধ্যেও সেই পোশাকের খেয়াল বসে যায় আর সেদিকে ধাবিত হয়। তারপর তারা অনুরূপ পোশাকই পরিধানের চেষ্টা করে। পুরো সমাজ এমন হয় না, কিন্তু কিছু সংখ্যক মানুষ আছে যারা শুধুমাত্র এগুলোকে অনুসরণ করার কারণে এমন করে থাকে। আর এর কারণ একটাই, যে বর্তমান সময়ে পোশাকের পরিবর্তন হোক বা সংস্কৃতির পরিবর্তন হোক, সবচেয়ে বেশি যেই সমর্থন নেওয়া হচ্ছে তা অভিনেত্রীদের থেকে নেওয়া হচ্ছে। আপনি নিউজের ওয়েবসাইট খুলুন, এতে দেশের বড় বড় যেই মিডিয়া অফিসগুলো আছে তাদের ওয়েবসাইটের কথা বলছি, এমন মনে হচ্ছে যে 10% খবর ব্যতীত বাকি 90% হল অমুকের কাশি হয়েছে, অমুকের সর্দি হয়েছে, অমুকে ব্যথা পেয়েছে, অমুককে এটা বলে দিয়েছে, অমুকের এটা হয়ে গিয়েছে, তমুকের এটা হয়ে গিয়েছে। এগুলো তো খবর নয়, এগুলো তো আমাদের প্রয়োজন নেই।
সঠিক।
একটু চিন্তা করুন, তাদের সাথে আমাদের কিসের লেনদেন? আমরা যখন কোনো সংবাদের ওয়েবসাইটে প্রবেশ করি তখন দেশে কি হচ্ছে, পৃথিবীতে কি হচ্ছে, কোথাও ঝগড়া বিবাদ তো নেই, পরিস্থিতি খারাপ তো নেই, এগুলো জানা উদ্দেশ্য থাকে। কিন্তু এগুলো এড়িয়ে চলা হচ্ছে। এড়িয়ে চলার উদ্দেশ্য হল ফিফথ জেনারেশন ওয়ার,
আল্লাহু আকবার,
যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানসিকতা পরিবর্তন করা, মানুষের মধ্যে আমল শূন্যতা প্রসার করা, মানুষের মধ্যে যখন এই সংস্কৃতি বিস্তার করবে তখন সে নামাজে গুরুত্ব দিবে না, রোজার গুরুত্ব দিবে না, শুধুমাত্র আয়েশ আয়েশ করে জীবন অতিবাহিত করবে। কাজেই এই সংস্কৃতি কেউ ছোট পর্যায়ে মুআবিন সহযোগী হবে, কেউ বড় পর্যায়ে হবে, কেউ এর চেয়ে বড় পর্যায়ে হবে। যদি কেউ জাররা পরিমাণও মুআবিন ও সহযোগী হয়ে থাকে তো তাকেও প্রস্থান করা আবশ্যক।
আল্লাহ পাক আমাদের মৌলিক জ্ঞান দান করুন। অনেক জিনিস দেখিয়ে এর প্রভাব মানুষের মধ্যে প্রতিফলন করে, সমাজের উপর প্রভাব ফেলে আমাদের বিষয় দিকে বিগ্রানো হচ্ছে। মানুষ বলে থাকে যে যদিও আমাদের আশেপাশে এই ধরনের মানুষ দেখা যাচ্ছে না, এই ধরনের পোশাক পরিধান করছে, এই ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছে, এই ধরনের শব্দাবলী মুখ দিয়ে উচ্চারণ করছে।
শুধুমাত্র একটি উদাহরণের মাধ্যমে বোঝা যেতে পারে যে আমাদের দেশে অনেকবার এ বিষয়ে কথা হয়েছে যে ঈদের সিজনে প্রতিটি মার্কেটে শিশুদের খেলনা বন্দুক ব্যাপক হারে দেখা যায়। ঠিক আছে, ছোট ছোট থেকে শুরু করে এখন তো এত বড় বড় দেখা যাচ্ছে, শিশুরা ঈদের সিজনে ক্রয় করে, অলিগলিতে দেখা যায়। এখন শিশুদের এই খেলনা বন্দুক ক্রয় করে শিশুদের মধ্যে হিংস্রতার যে প্রভাব আছে তা সৃষ্টি করা হচ্ছে।
সঠিক।
এবং প্রতিটি সিনেমার মধ্যে, প্রতিটি নাটকের মধ্যে হিংস্রতা শিখানো হয়।
আল্লাহু আকবার।
নায়কের কোনো বিষয় পছন্দ না হলে সে ঘুষি মেরে দিবে, সামান্য রাগান্বিত হলেই গুলি করে দিবে। অর্থাৎ আমরা পুরো পৃথিবীকে শিক্ষা দেই, বিচার ব্যবস্থা ন্যায় হতে হবে, অন্যায়ভাবে হত্যা করা যাবে না। এমন কোন সিনেমা আছে যেখানে অন্যায়ভাবে হত্যা করার ব্যাপারে শিক্ষা দেওয়া হচ্ছে না? ঠিক আছে না, কেউ আওয়াজ তুলছে না। হয়তোবা মিডিয়ায় প্রথমবার এই বাক্যটি আমি উচ্চারণ করেছি। প্রত্যেক সিনেমায় অন্যায়ভাবে হত্যা করার প্রতি উদ্বুদ্ধ করা হয়। যে নায়ক সে শক্তিশালী, যার বডি অধিক মজবুত, যে বলবান সে ধ্বংস করে ফেলবে। ঠিক আছে না, নায়ককে শান্ত থাকতে শেখানো তো হয় যে আপনি শান্ত থাকবেন, সকল শত্রু মেরে ফেলবেন, কিন্তু অন্যায়ভাবে যাদের মেরেছে তার হিসাব কে দিবে?
আল্লাহু আকবার।
অর্থাৎ আমি এটা বলতে চাইছি যে হিংস্রতা যে বিষয়, শিশুর মধ্যে হিংস্রতা সৃষ্টি হচ্ছে, সমাজের মধ্যে হিংস্রতা সৃষ্টি করা হচ্ছে, কাজেই এই বিভিন্ন দিক থেকে হিংস্রতা সৃষ্টি করাই তো মানুষকে কি করছে, ব্লাড প্রেশারের রোগী করছে। ছোট ছোট বিষয়ে তারা হাইপার হয়ে যায়, ছোট ছোট বিষয়ে রাগান্বিত হয়ে যায়, হাতের আস্তিন বটে ফেলে। তো হিংস্র মনোভাব আমাদের সমাজে সৃষ্টি করা হচ্ছে।
আগর জিনে কি খহিশ হ্যায় তো কুছ পেহচান পায়দা কর, আমাদের এখানে কি করা হচ্ছে, যে জিনিসগুলো আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে সেটা যদি আমাদেরকে ইসলামিক সংস্কৃতি থেকে দূরে সরায় তাহলে এটা গ্রহণ করা যাবে না, এটা আমাদেরকে উপকৃত করবে না। আল্লাহ পাক আমাদেরকে এগুলো থেকে বাঁচার তৌফিক দিক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইলাহি শতবাদি আমানো দরবে সাই বনাও, ইলাহি শতবাদি আমানো দরবে সাই বনাও, তোমার সন্তুষ্টি অর্জনের তৌফিক দাও হে খোদা।